শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ড থেকে। কোভিড ১৯ যুক্তরাষ্ট্রে এখন মোট মৃতের সংখ্যা ১,০০,০০০ ছাড়িয়ে গেছে, যা কিনা ভিয়েতনাম ও কোরিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানির সংখ্যার চাইতেও বেশি। মৃতদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উভয় দলের সেনেট সদস্যরা সোমবার এক মিনিটের নীরবতা পালনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। সেনেটর ব্রায়ান শ্যাটস বলেন, জাতিকে ইতিহাসের এই কালো মুহূর্তকে একতা এবং স্পষ্টতার মধ্য দিয়ে অনুভব করতে হবে। এই অকল্পনীয় কষ্টের সময় এটা খুবই জরুরি যে আমরা হারিয়ে যাওয়া জীবনের জন্য থমকে দাঁড়াই এবং একত্রে শোক প্রকাশ করি। সেনেটর লিজা মার্কোস্কি বলেন, কোভিড ১৯ মহামারী আমাদের রাষ্ট্রকে বিধ্বস্ত করেছে, অনেক পরিবার দেখেছেন তাদের প্রিয়জনদের যন্ত্রণা। তিনি বলেন, নিঃসঙ্গ থাকার কঠোর নিয়মের কারণে যারা কাউকে এ রোগের কারণে হারিয়েছেন তারা হাসপাতালে যেতে পারেননি, শেষকৃত্যে যোগ দিতে পারেননি। প্রতিনিধি পরিষদের আরেকটি পৃথক প্রস্তাবে বলা হয়েছে, পরিষদ যখনই অধিবেশনে বসবে তখনই প্রতিদিনই তারা মুহূর্তের নীরবতা পালন করবে। এই মহামারী শেষ হলে একটি জাতীয় শোক দিবস পালন করা হবে এবং এই রোগে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য জাতীয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রতিদিনের মৃতের সংখ্যা কিছুটা কমে এসেছিল, কিন্তু গতকাল আবার তা পাল্টে গেছে। গতকাল বুধবার একদিনেই যুক্তরাষ্ট্রে ১,৪০০ জন লোক মারা গেছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব অনুযায়ী সারা বিশ্বে এখন কোভিড ১৯ মারা গেছেন ৩,৫৫,০০০ লোকেরও বেশি। বিশ্বজুড়ে এই রোগে শনাক্ত হয়েছে এমন সংক্রমিত লোকের সংখ্যা ৫৭,০০০ বেশি, যার প্রায় ৩০% রয়েছে যুক্তরাষ্ট্রেই। আজ দক্ষিণ কোরিয়া জানিয়েছে সেখানে নতুন করে ৭৯ জন সংক্রমিত হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশগুলোকে নিয়েও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই মহামারীর কারণে ১৪ কোটি মানুষ অভুক্ত থাকতে পারে। ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক মিগুয়েল বেলোটা বলেছেন, আমরা একটা জটিল পরিস্থিতির দিকে এগুচ্ছি, একে আমরা অনাহার মহামারীও বলতে পারি। ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের পরই ৪,১১,০০০। পেরুতে গতকাল ৬,১৫৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে আর ভারতে আজ আরো ৬,৫৬৬ জন সংক্রমিত হয়েছে। কোভিড ১৯ শনাক্ত রোগীদের সংখ্যার দিক দিয়ে ভারত এখন বিশ্বে দশম স্থানে রয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির এক বিশ্লেষণ অনুযায়ী করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বব্যাপী প্রায় ২৬.৫ কোটি লোক মারাত্মক খাদ্যাভাবের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর বলা হয়েছিল যে বিশ্বে ১৩ কোটি লোক খাদ্য ঘাটতির সম্মুখীন হবে, আজকের হিসেবে তার দ্বিগুণ। নিউইয়র্ক ভিত্তিক হাঙ্গার প্রজেক্ট বা ক্ষুধা প্রকল্পের উদ্যোগে পালিত বিশ্ব ক্ষুধা দিবসের প্রাক্কালে এই বিশ্লেষণটি পাওয়া গেছে। এখন যে প্রতি ৯ জনের মধ্যে ১ জনের পর্যাপ্ত খাবার নেই, তার মানে ৮২ কোটি লোক ক্ষুধার মধ্যে টিকে আছে। এই পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। প্রকল্পের মুখপাত্র সারা উইলসন বলেন, আমরা জানি এটা স্বাস্থ্য সংকটকেও ছাড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষুধার সংকট বা ব্যক্তি জীবনকে মারাত্মকভাবে পর্যদুষ্ট করছে। আশঙ্কা করা হচ্ছে অর্থনৈতিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং খাদ্য সরবরাহ বড় রকমের বাধা কোভিড ১৯ সঙ্গে যুক্ত এই অনাহারের মহামারীর কারণ হয়ে দাঁড়াবে। বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, এখনো কোনো দুর্ভিক্ষ হয়নি। তবে তিনি বলেন, আমরা অল্প কয়েক মাসের মধ্যে ঐতিহাসিক পরিমাপের একাধিক দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারি। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে যে খাদ্য নিরাপত্তার উপর কোভিড ১৯ প্রভাব সবচেয়ে বেশি পড়বে সিরিয়া ও ইয়েমেনের মতো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর উপর, যেখানে এই রোগের ক্ষতিকর প্রভাবের সঙ্গে যুক্ত হয়ে আছে সেখানকার সংঘাত। বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা বলছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আমরা অনুমান করছি প্রায় 36টি দেশে দুর্ভিক্ষ হতে পারে এবং এর মধ্যে 10টি এমন দেশ রয়েছে যেখানে প্রায় 10 লক্ষ লোক অনাহারের কাছাকাছি। পাকিস্তানে অ্যাকশন এগেনস্ট হাঙ্গারের কান্ট্রি ডিরেক্টর জেনিফার অ্যাক্রম বলছেন, তাপদাহ, পঙ্গপাল এবং বন্যার কারণে সেখানে তীব্র খাদ্যাভাব দেখা দিতে পারে। পাকিস্তানের মতো কিছু আফ্রিকান রাষ্ট্র এই সমস্যার সম্মুখীন হতে পারে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী প্রতি 6 জন তরুণের মধ্যে 1 জন চাকরি হারিয়েছেন। যাদের কর্মসংস্থান রয়েছে সেই তরুণদেরও কর্মঘণ্টা কমেছে 23%। আইএলওর সেই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে।
জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী প্রতি 6 জন তরুণের মধ্যে 1 জন কর্মসংস্থানবিহীন হয়েছেন বা চাকরি হারিয়েছেন। যাদের কর্মসংস্থান রয়েছে সেই তরুণদেরও কর্মঘণ্টা কমেছে 23%। আর এই তরুণ কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে নারী তরুণদের পরিস্থিতি আরও ভয়াবহ বলে আইএলওর ওই প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রতি 4 জন তরুণের মধ্যে 1 জন অর্থাৎ 27.39% এমনিতেই কর্মসংস্থানবিহীন। তারা শিক্ষা অথবা কোনো ধরনের কারিগরি প্রশিক্ষণ থেকেও বঞ্চিত। বাংলাদেশে প্রতিবছর 20 লাখ তরুণ তরুণী চাকরির বাজারে এসে যুক্ত হন। আবার যেসব তরুণদের চাকরি আছে তাদের মধ্যে 35% অদক্ষ বা প্রয়োজনের তুলনায় কম দক্ষ। আইএলও প্রতিবেদনে সংস্থাটির বাংলাদেশস্থ প্রধান বলেছেন, করোনা সংক্রমণের মহামারী বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর উপরে এক বিরাট আঘাত। এতে কর্মসংস্থানের সম্ভাবনা ও সুযোগ কমে গেছে। আইএলও প্রধান বলেছেন, দুঃখজনকভাবে নারী তরুণদের কর্মসংস্থানের লড়াইটি আরও ভয়াবহ। তারা কম বেতন এবং মজুরি পাচ্ছেন এবং অপ্রাতিষ্ঠানিক কর্মসংস্থানের সঙ্গে জড়িত। এদিকে বাংলাদেশের গবেষণা সংস্থা PPRC সম্প্রতি এক জরিপে বলেছে, করোনার প্রভাবে বাংলাদেশের শতকরা 71% মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আর তাদের আয় কমেছে 70%। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী তার প্রতিবেদনে জানাচ্ছেন, গোটা ভারতে করোনা ভাইরাস জনিত লকডাউন ঘোষণার 2 মাস পরে আজ বৃহস্পতিবার প্রথম কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল শুরু হলো। সকাল থেকে সন্ধে পর্যন্ত কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে 10টি বিমান রওনা হয়েছে আর 10টি বিমান কলকাতায় নেমেছে। শুনুন বিস্তারিত রিপোর্ট।
সারা ভারতে করোনা ভাইরাস জনিত লকডাউন ঘোষণার 2 মাস বাদে আজ বৃহস্পতিবার প্রথম কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল শুরু হলো। সকাল থেকে সন্ধে পর্যন্ত কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে 10টি বিমান রওনা হয়েছে আর 10টি বিমান কলকাতায় নেমেছে। প্রথম দফায় দিল্লি থেকে 122 জন যাত্রী নিয়ে এয়ার এশিয়া সংস্থার একটি বিমান কলকাতায় অবতরণ করে। যদিও সারা দেশে গত সোমবার অর্থাৎ 25 মে থেকেই অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়ে গিয়েছে, কিন্তু তখন পশ্চিমবঙ্গ সরকার অনুরোধ করেছিল এই রাজ্যে বিমানযাত্রা চালু করার দিন পিছিয়ে দিতে, কারণ তখন ঘূর্ণিঝড় আম্পান নিয়ে রাজ্য প্রশাসনকে ভীষণ ব্যস্ত থাকতে হচ্ছিল। তাই 28 মে আগে কলকাতা বিমানবন্দর চালু করা সম্ভব নয় বলে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছিল। সেই অনুযায়ী আজ কলকাতা থেকে এবং একই সঙ্গে বাগডোগরা থেকেও বিমান চলাচল শুরু হলো। পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই নির্দেশিকা জারি করেছিল যে প্রতিটি বিমানযাত্রীকে করোনা ভাইরাস সংক্রান্ত বিধি নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। যাত্রীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ যদি নাও থাকে তাদের নিজেদের সুস্থতার প্রমাণপত্র দাখিল করতে হবে এবং একটি ঘোষণাপত্র সই করে জমা দিতে হবে যাতে লেখা থাকবে করোনা ভাইরাস সংক্রান্ত কোনো উপসর্গ যাত্রীর শরীরে নেই। এরপর কলকাতা বিমানবন্দরে যাত্রীরা নামলে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। যাদের শরীরে কোনো উপসর্গ থাকবে না তাদের বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। শুধু শর্ত থাকবে বাড়িতে পৌঁছে তারা যেন 14 দিন সেলফ কোয়ারেন্টিন বা স্বেচ্ছায় ঘরবন্দি থাকেন। আর যাদের শরীরে কোনো রকম জ্বরের উপসর্গ সামান্য পরিমাণেও মিলবে তাদের সরকারি চিকিৎসালয়ে প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যাদের বেশি মাত্রায় উপসর্গ থাকবে তাদের হাসপাতালে ভর্তি করা হবে। ওদিকে গত সোম ও মঙ্গলবার দেশজুড়ে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করার প্রথম ও দ্বিতীয় দিনে ব্যাপক পরিমাণে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, যার ফলে বহু উড়ান বাতিল করতে হয়েছিল। বহু যাত্রী বিমানবন্দরে পৌঁছেও শেষ পর্যন্ত যাত্রা শুরু করতে পারেননি, তাই নিয়ে সারা দেশেই একটা সমালোচনার ঝড় উঠেছিল। সেই অবস্থাটা গতকাল বুধবার অর্থাৎ বিমান চলাচল শুরু হওয়ার তৃতীয় দিনে কিছুটা হলেও কেটেছে। বিমানমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, বিমান চলাচলে নতুন করে আর বাধা সৃষ্টি হবে না ধরেই নেওয়া যায়। তিনি আরোগ্য সেতু অ্যাপ নিয়েও বিভ্রান্তি কাটিয়ে বলেছেন, ওই অ্যাপটি থাকতেই হবে এমন কোনো কথা নেই, তবে থাকলে যাত্রীদের সুবিধা হবে, ভালো হবে। যদি না থাকে তাহলে কোনো সরকার অনুমোদিত ক্লিনিকে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে একটা ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, এছাড়া নিজে সেলফ ডিক্লারেশন বা একটি ঘোষণাপত্রে সই করে আমার কোনো করোনা সংক্রান্ত উপসর্গ নেই বলে বিমানযাত্রার আগে বিমান কর্তৃপক্ষকে জমা দিতে হবে। এর সবটাই করা হচ্ছে সম্পূর্ণ করোনা ভাইরাস সংক্রান্ত বিধি নিয়ম মেনে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। চীনের নামমাত্র সংসদ হংকং এর জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন অনুমোদন করেছে। সমালোচকরা বলছেন এই আইন ওই শহরের আধা স্বায়ত্তশাসিত অবস্থানের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে। আর চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস পক্ষে 2878 বিপক্ষে এক ভোটে প্রস্তাবটি অনুমোদন করেছে। 6 সদস্য ভোটদানে বিরত ছিলেন। এই নতুন আইনে বিচ্ছিন্নতাবাদ, নাশকতামূলক কিংবা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করার এবং এর জন্য শাস্তি প্রদানের বিধান রয়েছে। এই আইন অনুযায়ী চীনের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো হংকংয়ে তাদের দপ্তর রাখতে পারবে। আইনের ব্যাপারে একটি স্থায়ী কমিটি বিস্তারিত খসড়া তৈরি করবে এবং অনুমান করা হচ্ছে আইনটি সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হবে। ব্যবসায়ী গোষ্ঠী এবং পশ্চিমী দেশগুলো এই আইনের তীব্র সমালোচনা করেছে। গত সপ্তাহে এই জাতীয় নিরাপত্তা আইনের ব্যাপারে বেইজিং এর ঘোষণার পর নতুন করে হংকং এর প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। গতকাল রাতে প্রতিবাদকারীদের মধ্যে 360 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকালই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন যে তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে জানিয়েছেন যে হংকং এখন আর চীন থেকে স্বায়ত্তশাসিত অঞ্চল নয় এবং বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী হংকংকে কোনো বিশেষ সুবিধে দেওয়ার প্রয়োজন নেই। পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র হংকংকে অগ্রাধিকারের মর্যাদা প্রদান পরিহার করার কথা বিবেচনা করছে, যে মর্যাদার কারণে হংকং হচ্ছে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ বাণিজ্যিক সহযোগী। হংকং এর গণতন্ত্রপন্থী সক্রিয়বাদীরাও চীনের নতুন আইনের ব্যাপারে ক্ষুব্ধ। চীনের জাতীয় সঙ্গীতের অবমাননাকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি বিবেচনার জন্য আজ হংকং এর আইনসভা মুলতবি করা হয়, যখন এই আইন নিয়ে উত্তেজনাকর বিতর্কের সময় দুজন গণতন্ত্রপন্থী বিধায়ককে ওই অধিবেশন থেকে বের করে দেওয়া হয়। ট্রাম্প প্রশাসন গতকাল ঘোষণা করেন যে ইরানের সঙ্গে 2015 সালের পরমাণু চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার অবশিষ্ট যা কিছু সুযোগ ছিল তাও যুক্তরাষ্ট্র পরিহার করে নিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন তিনি নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার একটি বাদে বাকি সবগুলো বাতিল করে দিচ্ছেন। কেবলমাত্র অসামরিক ক্ষেত্রে পারমাণবিক সহযোগিতা ছাড়তি বহাল থাকছে। ওই ছাড় দেওয়ার কারণে রুশ, ইউরোপীয় এবং চীনা কোম্পানিরা আমেরিকার তরফ থেকে কোন রকম শাস্তির ঝুঁকি ছাড়াই ইরানের অসামরিক পরমাণু স্থাপনাগুলোতে কাজ অব্যাহত রেখেছে। পম্পিও এক বিবৃতিতে বলেন ইরান সরকার পারমাণবিক শক্তি বিস্তারের স্পর্শকাতর কর্মকাণ্ড অব্যাহত রেখে পরমাণু ঝুঁকির প্রান্তে রয়েছে। ইরান যে চুক্তি লঙ্ঘন করে কিছু কাজ করে যাচ্ছে ইরানের সেই স্বীকৃতির দিকেই পম্পিও ইঙ্গিত দিলেন। তিনি ইরানকে পারমাণবিক চাপ সৃষ্টির জন্য অভিযুক্ত করেন এবং বলেন এর ফলে বরঞ্চ ইরানের ওপরই চাপ বৃদ্ধি পাবে এবং দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে। পম্পিও ইরানের আণবিক শক্তি সংস্থার দুজন কর্মকর্তার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেন, যারা ইউরেনিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজ উৎপাদন ও উন্নয়নের কাজে সম্পৃক্ত। পারমাণবিক সহযোগিতা বিষয়ক ছাড় মার্চ মাসে নবায়ন করা হয় এবং এই মাসের শেষের দিকে তার মেয়াদ শেষ হয়ে যাবার কথা। এখন বিদেশি কোম্পানিগুলি তাদের কার্যক্রম গুটিয়ে ফেলার জন্য 60 সময় পাবে। মার্চ মাসেই পম্পিও এই ছাড়ের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করেছিলেন, কিন্তু কর্মকর্তারা বলছেন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন করোনা ভাইরাসের কারণে এই ছাড় প্রত্যাহার করে নেওয়াটা অশোভনীয় বলে যুক্তি দেখালে তখন আর তা প্রত্যাহার করা হয়নি। চুক্তির সমর্থকরা বলেন যে ছাড় দেওয়ার কারণে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইরানের আণবিক কর্মসূচির ব্যাপারে জানতে পারছেন। তারা আরো বলেন যে ইরানের কিছু কিছু কার্যক্রমের মানবিক দিকও রয়েছে, যেমন ওষুধে পরমাণু আইসোপ্রে ব্যবহার। তবে কংগ্রেসে ইরানের সমালোচকরা সব ছাড় বাদ দিতে পম্পিওর উপর চাপ প্রয়োগ করেন। তারা বলেন এর ফলে ইরান এমন প্রযুক্তির নাগাল পাচ্ছে যা অস্ত্র তৈরিতে সহায়ক হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ব্যাপারে তার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন এবং ওই যুদ্ধবিধ্বস্ত দেশে বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক মিশনের লক্ষ্য সম্পর্কে আবারও প্রকাশ্যেই প্রশ্ন উত্থাপন করেছেন। ট্রাম্প তার এই ইচ্ছেটি পুনর্ব্যক্ত করেন এরকম খবরের মাঝে যে আফগানিস্তান থেকে চলমান মার্কিন সৈন্য প্রত্যাহার তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত চুক্তিতে ব্যক্ত সময়ের আগেই ঘটছে। গতকাল ট্রাম্প এক টুইট বার্তায় লেখেন, আমরা আফগানিস্তানে লড়াইয়ের বাহিনী হিসেবে নয়, পুলিশ বাহিনী হিসেবে এখন কাজ করছি। দীর্ঘ ১৯ বছর পর এখন আফগান কর্তৃপক্ষের উচিত হবে নিজেদের দেশের পুলিশি কাজ নিজেদেরই করা। তবে ট্রাম্প সঙ্গে সঙ্গে এ কথাও বলেন, আমাদের সৈন্যদের আমরা ফিরিয়ে আনবো, তবে লক্ষ্য রাখবো সেখানে কি হচ্ছে এবং প্রয়োজন বোধে বজ্রপাতের মতো আঘাত হানবো, যেমনটি আগে কখনো হয়নি। ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও তালিবানের মধ্যকার চুক্তি অনুযায়ী মধ্য জুলাই সব সৈন্য প্রত্যাহার করে নেবার আগেই যুক্তরাষ্ট্র তার সৈন্য উপস্থিতি ১৩,৮০০ থেকে ৮,৬০০তে নামিয়ে আনবে। আর ২০২১ সালের মাঝামাঝি নাগাদ নেটোর নেতৃত্বাধীন অন্যান্য দেশেরও কয়েক হাজার সৈন্য সরিয়ে নেওয়া হবে। কাতারে ওই চুক্তি স্বাক্ষরিত হবার কয়েকদিনের মধ্যেই সৈন্য প্রত্যাহারের কাজ শুরু হয় এবং তা নিজ গতিতেই চলছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার ব্যান্ডে ১৫৭৫ কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে, যার ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার নাগাদ ৪০,০০০ ছাড়িয়েছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা অধ্যাপক নাসিমা সুলতানা এক অনলাইন ব্রিফিংয়ে বলেছেন, গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড সংখ্যক ২,০২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। তিনি জানান, এ নিয়ে দেশে এ পর্যন্ত ৪০,৩২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে মোট ৫৫৯ জনের। তিনি বলেন, আরো ৫০০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন, যার ফলে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮,৪২৫ জন। এদিকে করোনা ভাইরাসের কারণে টানা ৬৬ দিন সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে এবং স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি ক্ষেত্রে সরকার বিধিনিষেধ সীমিতভাবে শিথিল করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে সব সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে এবং শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে রেল ও লঞ্চ সহ গণপরিবহন চলবে। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময়ের জন্য কার্যকর এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সময়কালে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, এক জেলা থেকে অন্য জেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে, জরুরি কাজে বাইরে চলাচলের সময় মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে, হাট বাজার, দোকানপাট ও শপিং মল বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে এবং রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। এতে বলা হয়, প্রজ্ঞাপনে জারি করা নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসের জেরে সংক্রমণ। কোভিড-19 আক্রান্তের সংখ্যা গতকাল বুধবার 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 6,566 জন। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলেন 1,58,333 জন গোটা দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটে। এই চারটি রাজ্যে মিলে আক্রান্তের সংখ্যা 1 লক্ষেরও বেশি। গত 7 দিনে দেশে রোজ নতুন করে আক্রান্ত হয়েছেন 6,000-এরও বেশি জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 194 জনের। এই নিয়ে দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে মোট 4,531 জনের। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 1,897 জনের, 938 জন মারা গেছেন গুজরাটে, মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা 313, দিল্লিতে 303, পশ্চিমবঙ্গে 289। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ 182, রাজস্থান 173 ও তামিলনাড়ু 133। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 4,192 জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 183 জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে 289 জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা 219, বাকি 72 জনের মৃত্যু হয়েছে কোমরবিডিটির কারণে। পরমাশি ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধুবান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকে সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
বাংলাদেশের উত্তরের বিভিন্ন জেলায় গেল কয়েকদিনে মদপানে এবং নৌকা ডুবিতে 34 জনের মৃত্যু হয়েছে। রংপুর, বগুড়া ও দিনাজপুরে বিষাক্ত চোলাই মদপানে 21 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের বিরামপুরে স্বামী স্ত্রী এবং আপন দুই ভাই সহ 10 জন, রংপুরে 9 ও বগুড়ায় 2 জন রয়েছে। গত কয়েকদিনে উত্তরের 3 জেলায় মদপানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তিরা অ্যালকোহল জাতীয় কোনো পানীয় পান করে অসুস্থ হওয়ার পর তাদের মৃত্যু হয়েছে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এখনও 15 জন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। মদ পানে মৃত্যুর ঘটনা সম্পর্কে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন ভয়েস অফ আমেরিকাকে বলেন,
এটা হচ্ছে আপনার রেটিফাইড স্প্রিট, তো এটা হচ্ছে আপনার এক ধরনের অ্যালকোহল, কথা বুঝছেন তো? এক ধরনের অ্যালকোহল, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, অ্যালকোহলের কনসেন্ট্রেশন যখন বেশি হয়, মাত্রা যখন বেশি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় শরীরের জন্য টক্সিক, এবং এই কারণে আমার নিউরো ব্রেনের জন্য ক্ষতিকর, হার্টের জন্য, সার্কুলেশনের জন্য ক্ষতিকর, এবং আমার ইয়ের জন্য, রেসপিরেশনের জন্য ক্ষতিকর, মানে রক্ত চলাচল, নিঃশ্বাস এবং মস্তিষ্কের, এগুলোকে সবগুলোকে একদম ইয়ে করে দেয়, ফেলার করে দেয় এই অ্যালকোহলের মাত্রাটা বেশি হওয়ার কারণে।
এদিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ধল্লা নদীতে নৌকা ডুবির ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। তারা একটি বিয়ে অনুষ্ঠান শেষে নৌকা যোগে ফিরছিলেন বলে জানা গেছে। মৃতদের মধ্যে কনের বাবা রয়েছেন। স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যার পর বিয়ের দাওয়াত খেয়ে প্রায় 50 জন একটি নৌকা যোগে ফেরার পথে ধল্লা নদীতে বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে। এতে নৌকাটি ডুবে যায়। রংপুর এবং কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজ শুরু করে। দুপুরে কনের বাবা নূর ইসলাম সহ চারজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরি দল। এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ভয়েস অব আমেরিকাকে জানান, অপরদিকে গত 26 মে সিরাজগঞ্জের নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে আরো তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 8। নিখোঁজ রয়েছে আরো 8 জন। বৃহস্পতিবার সকালে খাসকাউলিয়া পয়লা ও স্থলচর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ওই তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের ইনায়তপুর থেকে 73 জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা চৌহালি যাওয়ার পথে স্থলচর এলাকায় পৌঁছলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা 57 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। ওই দিন মরদেহ উদ্ধার হয় 5 জনের। এছাড়াও নাটোরের বাগতিপাড়া উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে স্কাইপের মাধ্যমে উপস্থিত রয়েছি আমি সরকার কবিরউদ্দিন, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের সিলভার স্প্রিং এলাকা থেকে, আমার নিজ বাড়ি থেকে। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যুক্ত হয়েছেন অত্যন্ত বিশিষ্ট একজন অতিথি, তিনি হলেন ডক্টর হালেদা হানাম আখতার। তিনি মেরিল্যান্ডেরই বল্টিমোর এলাকা থেকে, জনস হপকিন্স প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আলোচনা করব স্বভাবতই করোনা ভাইরাস নিয়ে, এবং আরো বিশেষভাবে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং নিয়ে কথা বলবো। আমরা জানি ডক্টর হালেদা হানাম আখতার যে যুক্তরাষ্ট্র দিয়ে শুরু করছি, যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনা সংশ্লিষ্ট সংক্রমণে মৃতের সংখ্যা লক্ষের মাত্রা পেরিয়ে গিয়েছে, এবং কোনো কোনো খবরে উৎস থেকে বলা হচ্ছে যে আরো এক সপ্তাহ আগে থেকে যদি সাবধানতা অবলম্বন করা যেত তাহলে আরো হাজার হাজার প্রাণ রক্ষা পেতে পারত। তো যাই হোক, এখন সারা বিশ্ব জুড়েই এটা ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। তো আমরা জানি যে সংক্রমণের উৎস সন্ধান বা কন্ট্যাক্ট ট্রেসিং কতখানি এবং কেন জরুরি, আর বাংলাদেশের মতো দেশে যেখানে কিনা ঠিকানা বা আদি মূল এটা নথিযুক্ত থাকে না প্রায়ই, তো সেখানে এটা এই কন্ট্যাক্ট ট্রেসিং কিভাবে সম্ভব হতে পারে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ কবির ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে কন্ট্যাক্ট ট্রেসিংটা নিয়ে কথা বলার। কন্ট্যাক্ট ট্রেসিংটা কি এটা আমাকে আগে একটু বুঝতে হবে, এবং কেন আমরা করব। আমরা যখন এপিডেমিক চিন্তা করি, এপিডেমিকটা কিন্তু খুবই তাড়াতাড়ি জনগণের মধ্যে বিস্তার লাভ করে এবং ইনফেকশনটা একজনের থেকে, এবং বিশেষ করে যদি আমরা COVID-19 নিয়ে বলি বা করোনা ভাইরাস নিয়ে বলি, এইটার স্প্রেডিংটা কেমন করে হচ্ছে? আমি আপনার সামনে 6 ফিটের মধ্যে বসে আছি, আমি কথা বলছি, আমার শ্বাসের মধ্যে আপনার শরীরে চলে গেল, আমার আমার আমি কথা বলছি জোরে জোরে, আমার এই যে বাতাসটা গেল, আমি 6 ফিটের ভেতরে যদি আপনি থাকেন আপনার ভেতরে চলে যাবে, হ্যাঁ চলে যাবে এবং আপনাকে ইনফেক্ট করবে। এই যে সংক্রমণের ধরনটা, এবং আমরা যেসব, বিশেষ করে যেসব ঘনবসতির দেশ বা যেসব দেশে অনেক মানুষ একসঙ্গে থাকে বা ইভেন্ট গুলোতে থাকে, ওইসব দেশে এটার স্প্রেড অনেক বেশি। আজকে নতুন করে এটা বলার কোনো জায়গা নাই, সারা বিশ্বে বিরাট বড় একটা সংখ্যা আমাদের এই এই কোভিডে সংক্রান্ত হয়ে আছে, ডিজিজ হয়ে আছে এবং ইনফেক্টেড, এবং আপনারা দেখবেন যে হসপিটাল সবকিছু মিলিয়ে হাসপাতালে সেবা দেওয়ার বন্দোবস্ত চলছে, কিন্তু তবুও সেগুলো প্রতুল নয়, সেবার আরো বেশি প্রয়োজন। তো এখন এই ধরনের ইনফেকশাসের যে ইনফেকশাস ডিজিজের যে সময়টা থাকে যে আমাকে কন্টেইন করতে হবে, আমাকে মিটিগেট করতে হবে, ঠিক আছে ডাক্তাররা যারা আছে তারা রোগীর সেবা দিচ্ছে, কিন্তু আর যেন রোগী তৈরি না হয় কিভাবে স্প্রেডটাকে বন্ধ করতে হবে সেটার দিকে, সেটাকে মিটিগেশন বলা হচ্ছে, সেটাকে আমরা বলছি যে আমরা স্প্রেডটাকে কিভাবে বন্ধ করতে পারবো, সেটা একটা বড় ব্যাপার এবং এটা একটা সায়েন্সের ব্যাপার। এটা CDC এটাকে বলে, এটা একটা এপিডেমিওলজিক্যাল টেস্ট, যেটাকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং বলছি। আমরা রোগের উৎসটাকে দেখতে হবে, যে ব্যক্তিটা রোগী হয়ে গেল বা যে ব্যক্তিটা সিমটম দেখা দিচ্ছে বা কন্ট্যাক্ট হয়েছে তাকে বের করে নিয়ে এসে তার সঙ্গে তাকে 4টা এর পর্যায়ে আছে। একটা হলো যে সিক ব্যক্তিকে ফাইন্ড করতে হবে, তারপরে তাকে যদি সে সিক এবং পজিটিভ হয় তাকে আইসোলেট করতে হবে, তাকে অন্য জনগণের থেকে একেবারে সরিয়ে রেখে তাকে, যাতে সে বিস্তার তার রোগটা বিস্তার না লাভ করতে পারে, তার জন্য তাকে আইসোলেট করতে হবে, কোয়ারেন্টাইনে দিতে হবে। তারপরে তার সঙ্গে কথা বলে তার এই কিছু অল্প সময়ের মধ্যে, গত 14 দিনের মধ্যে বা গত 5 দিনের মধ্যে যে অবস্থায় সে আছে, তার ইনফেকশাস পিরিয়ডে সে কার কার সঙ্গে কন্ট্যাক্টে এসেছে, কার কার সঙ্গে কথা বলেছে, কার কার সঙ্গে চলাফেরা করেছে, ওই কন্ট্যাক্ট গুলোকে তার কাছ থেকে বের করে নিয়ে এসে আবার ওই কন্ট্যাক্টের সঙ্গে কথা বলে কন্ট্যাক্টকে আবার আইসোলেট করতে হবে, কোয়ারেন্টাইন করতে হবে। এইভাবে যদি করা যায় তাহলে এটাকে আমরা বন্ধ করতে পারি। আমরা এটা, এটার একটা মজার নাম আছে, সেটা হলো রিপ্রোডাক্টিভ নাম্বার বলে এটাকে, যে আমি একটা পেশেন্ট, আমি কিন্তু আপনাকে ইনফেক্ট করব, আপনি আবার আর দুজনকে করবেন, ও আবার আর দুজনকে করে, এইভাবে দেখা যাচ্ছে যে 10 দিনের মধ্যে বা 8 দিনের মধ্যে প্রায় 12 থেকে 15-16 জন মানুষকে সে ইনফেক্ট করতে পারে। কিন্তু যদি আমি একটাকে আইসোলেট করতে পারি তাহলে কিন্তু ওই ইনফেকশনটা ওই রেটে আর বিস্তার লাভ করবে না। সুতরাং আজকে যখন আমরা কন্ট্যাক্ট ট্রেসিং বলছি, কন্ট্যাক্ট ট্রেসিং এর উদ্দেশ্যই হলো তার সঙ্গে যারা এক্সপোজ হয়েছে তাকে আইসোলেট করা, তাকে খুঁজে বের করা এবং তাকে কোয়ারেন্টাইনে রেখে বা যদি চিকিৎসা দিতে হবে যে যেটা যেটা করতে হবে সেটা করা, টেস্ট করা। হ্যাঁ হ্যাঁ, আমি দুটো উদাহরণ দেই, যে আমেরিকা আর লন্ডনের উদাহরণ দেই। লন্ডন বলছে যে আমার 25,000 কন্ট্যাক্ট ট্রেসার লাগবে, যারা কিনা ডেইলি প্রত্যেকদিন 10,000 করে টেস্ট করবে। কারণ আপনি টেস্ট করে তখন সময়ের আগেই যদি রুগীকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে রুগীকে আমরা বাঁচিয়ে নিতে পারবো। আমেরিকা বলছে যে আমার 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 25 আমার আমার 1,00,000 কন্ট্যাক্ট ট্রেসার লাগবে। এবং শুধু নিউ ইয়র্কের কথা যদি বলি, নিউ ইয়র্কে 6,500 থেকে 6,700 তার কন্ট্যাক্ট ট্রেসারের সে প্ল্যান করছে। সুতরাং এটা এটা ডেফিনেটলি এটা আমরা যত তাড়াতাড়ি করতে পারবো, যদি আমি 7 দিন দেরি করি তাহলে 7 দিনে যতগুলো আমার রুগী আছে তাদের কন্ট্যাক্টের আরো বেশি বেড়ে যাবে। যে কন্ট্যাক্ট আইডেন্টিফাইড হয়নি তার কন্ট্যাক্টে যারা আসবে তারাও কিন্তু আবার ডিজিজড হয়ে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে। সুতরাং এটা একটা মানে সেই স্রোতের মতো, সমুদ্রের স্রোতের মতো, আপনি যত তাড়াতাড়ি তাকে কন্টেইন করতে পারবেন তত তাড়াতাড়ি আমরা রোগের বিস্তারটাকে বন্ধ করতে পারবো এবং মৃত্যুটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো। আমরা যে আমেরিকাতে যখন বলি আমরা আমরা যে কার্ভটা যেটা উপরে উঠেছে তাকে ফ্ল্যাটেন করার জন্য এই কন্ট্যাক্ট ট্রেসিংটা খুব দরকার হবে, কন্টেইনমেন্টটা দরকার হবে।
জি, কন্ট্যাক্ট ট্রেসিং বা সোশ্যাল ডিসটেন্সিং এরা গুরুত্বপূর্ণ করণীয় আপনার বিবেচনায় আর কি কি?
হ্যাঁ, এইটা ছাড়াও আমরা যেটা দেখছি যে কোথায় কোথায় কোন কোন পপুলেশন এট রিস্ক সেটাকে আমাকে বের করতে হবে। যে রিস্কে, যেমন এক বাড়িতে যদি অনেক মানুষ থাকে সেই হাউসহোল্ডের মেম্বাররা, এক বাড়িতে যদি রুগী থাকে এবং ওই বাড়িতে যতজন বসবাস করছে তারা সবাই কিন্তু এট রিস্ক, এটা একটা বড় বিরাট বড় ব্যাপার। আরেকটা হচ্ছে যে যেসব ইভেন্ট আমরা বাজার করতে গেলাম, আমি জানি একজন ব্যক্তি বাজার করতে গেছে আর কোথাও যাননি, ফিরে এসে উনি অসুস্থ হয়ে গেলেন। হাটে বাজারে অনুষ্ঠানে যাওয়া, কনসার্টে যাওয়া, বন্ধ জায়গাতে অনেকক্ষণ থাকা অনেক মানুষের ভেতরে, তারপরে আমি এমন অবস্থাতে আছি যে আমি ডিস্টেন্স মেনটেন করতে পারছি না 6 ফুট কোনো অবস্থাতেই, আবার আমার অনেক রোগ আছে যারা, যেমন আমার লাংসের অসুবিধা আছে, আমার অ্যাজমা আছে, আমি আমার কোমরবিডিটি আছে, আমি কিন্তু এট হায়ার রিস্ক। আবার ওইসব জায়গা প্রতিষ্ঠান কতগুলো আছে, প্রতিষ্ঠান যেমন জেল, জেলখানা বা ড্রাগ অ্যাডিক্টের যাদেরকে এক জায়গাতে হাসপাতালে রাখা হয়েছে, বৃদ্ধাশ্রম যেখানে বয়স্ক লোকজনকে উইথ কোমরবিডিটি, এই জায়গাগুলোতে কিন্তু আগে ঝাঁপিয়ে পড়া উচিত। আপনি যে বাংলাদেশের কথা যখন বলছেন, বাংলাদেশে কিন্তু আমরা যদি এই ইনভেস্টিগেশনের পর্যায়ে চলে যাই, কন্ট্যাক্ট ট্রেসিংও যাবো, কন্ট্যাক্ট ট্রেসিং এ মানুষকে আনতে হবে, ট্রেনিং দিতে হবে, এটা কতগুলো জিনিস ব্যাপার আছে, কিন্তু তারাও যদি ইনভেস্টিগেটিভ মোডে আমরা যেতে পারি, যে আমরা জানি যে হাই রিস্ক জায়গাগুলো কোনটা কোনটা, আমরা আমেরিকাতেও দেখছি যে ওল্ড ম্যানস হোমে, ওল্ড পিপলের হোম গুলোতে মৃত্যুর অনেক বেশি, মৃত্যুর প্রকোপ বেশি, তারা বেশি ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তেমনি বাংলাদেশে আমি বলবো যে ওই হাই রিস্ক জায়গাগুলো করা, এবং আমি রিসেন্টলি দেখছিলাম যে আমেরিকান গভর্নমেন্ট $22 মিলিয়ন দিয়েছে ট্রেনিং দেওয়া, যারা 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 সেবা দিচ্ছেন, যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, যারা কমিউনিটি ওয়ার্কার আছে, তাদের প্রোটেকশনের জন্য এবং তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য কিভাবে প্রোটেক্ট করতে হবে নিজেকে এবং ক্লায়েন্টকে এবং অন্যদেরকে, এই ব্যাপারে ট্রেনিং দেওয়ার জন্য টাকা দিয়েছে। আমি মনে হয় যে কন্ট্যাক্ট ট্রেসিং এর ব্যাপারেও আরেকটা বলতে ভুলে গেছি, যে এই যে হাসপাতাল যেগুলো সেবা দান কেন্দ্রগুলো, সেটা হলো সব থেকে বেশি, ওইখানে সুইপারটাও এট হাই রিস্ক, ল্যাব টেকনিশিয়ানও এট হাই রিস্ক। সুতরাং এইসব জায়গাগুলোতে আমাদেরকে খুব তাড়াতাড়ি এগিয়ে গিয়ে টেস্টিং শুরু করতে হবে, কন্ট্যাক্ট ট্রেসিং শুরু করতে হবে।
হ্যাঁ, আমরা জানি যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপিতা বাংলাদেশে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা একটা টেস্ট কিট উদ্ভাবন করেছেন যেটা কিনা স্বল্প মূল্যে লভ্য হতে পারবে। ইতিমধ্যে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, চীনে প্রতিষেধক টিকা এবং রোগ প্রতিষেধক ওষুধ আবিষ্কারের জন্য গবেষণা চলছে। তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর এই গণস্বাস্থ্য কেন্দ্রের টেস্ট কিট সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করবেন।
আমার যেটা নলেজ, আমি নিজেও তো রিসার্চ করেছি, আপনি জানেন যে কোনো নতুন পদ্ধতি, সেটা ফ্যামিলি প্ল্যানিং হোক, যেটা টিকা হোক বা কিছু, তার একটা প্রসেস আছে এবং ওই দেশের একটা সিস্টেম আছে এবং নিয়ম আছে। আমরা যদি কোনো রিসার্চ করি, আমাকে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল থেকে অ্যাপ্রুভাল লাগবে। আমার খুব আর্জেন্সি হলেও সেই আর্জেন্সি দেখিয়ে আমার সব কিছু যাবতীয় আমার তথ্য দিয়ে, কি দিয়ে টেস্ট করব, কেমন করে টেস্ট করব, কতক্ষণ সময় লাগবে, সব কিছু দিয়ে আর্জেন্ট বেসিসে আমাকে ওই অ্যাপ্রুভালটা নিতে হবে। আমার নলেজে আছে যে উনি সরকারের কাছে এটাকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সরকার এ ব্যাপারে বোধহয় বলেছেন যে দেশের যেটা নিয়ম আছে সেই নিয়মতান্ত্রিকভাবে ওনাকে এগিয়ে যেতে হবে। আমার ধারণা মতে যে উনি BMRC-তে এটা সাবমিট করার কথা উনি হয়তো করেছেন এর মধ্যে, এবং তাহলে যদি তাড়াতাড়ি করে BMRC এটাকে অ্যাপ্রুভ করে দেয় সবকিছু যাচাই করে, তাহলে কিন্তু আমার দেশের লোক কিন্তু অনেক বেনিফিটেড হবে। এত স্বল্প মূল্যে টেস্টটাকে যদি আমরা মানুষের কাছে দিতে পারি, আমরা অনেক প্রাণকে বাঁচিয়ে নিতে পারবো, অনেক প্রাণকে সেবার আওতায় নিয়ে এসে তাকে সারিয়ে তুলতে সাহায্য, অনেক সাহায্য হবে।
অবশ্যই ডক্টর হালেলা হানম আখতার, আপনি আমাদের সঙ্গে যোগ দিলেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং সেই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা জানিয়ে যে আল্লাহ যেন আমাদের সবাইকে, এই বিশ্বের প্রতিটি সম্প্রদায়ের প্রতিটি মানুষকে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে যাতে সুরক্ষিত করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। তো সেই প্রার্থনার মধ্যে দিয়ে আজকে শেষ করছি। দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার সহকর্মী সেলিম হোসেন যিনি এই অনুষ্ঠান উপস্থাপনায় আমাকে সাহায্য করেছেন, এই অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং সম্পাদনা করবেন, তাকেও আমার কৃতজ্ঞতা। আজ এ পর্যন্তই, সালাম, নমস্কার, নিরাপদ থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম। করোনা
মহামারী থামবার কোন লক্ষণ দেখা যায়নি, বহুমূল্যবান জীবন আমরা হারাচ্ছি প্রতিদিন প্রতি ঘন্টায়। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্বেচ্ছাসেবক যারা সারাদিন সারা রাত মৃত্যুর ঝুঁকি নিয়ে সেবায় নিবেদিত হয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। দেশ আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে। আবারও অনুরোধ, বিধিনিষেধ মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
চিকিৎসকরা বলছেন প্রাথমিক অবস্থায় এক্সিমা রোগের চিকিৎসা করালে কিন্তু ভবিষ্যতে হাঁপানি অথবা যে কোনো ধরনের অ্যালার্জি প্রতিরোধে এটি সাহায্য করবে। এক্সিমা হলো এক ধরনের ত্বকের চুলকানি যা যে কোনো বয়সের শিশুদের ক্ষেত্রেই হতে পারে। এটি হয়তো আপনার মৃত্যু ডেকে আনবে না, তবে এটি ঘুমের যথেষ্ট ব্যাঘাত ঘটাতে পারে এবং যেহেতু শিশুটির অভিভাবকদেরও ভালো করে ঘুম হয় না রাত্রে, সুতরাং তাদেরও কাজ করার ক্ষমতাকে এটি প্রভাবিত করতে পারে। এই রোগের কারণ যে কি তা কেউ জানে না এবং এর কোনো প্রতিকারও নেই। আভা সেগুর জন্মের পরপরই এই এক্সিমা রোগে আক্রান্ত হয়। আভা সেগুরের মা স্টেফানি সেগুর বলেন,
We were trying to get that under control and then all of a sudden she got these food allergies.
আমরা যখন তার এই এক্সিমা রোগটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলাম, তখনই হঠাৎ করে অর্থাৎ 18 মাস বয়সে সে আবার খাবারের থেকে এক ধরনের অ্যালার্জিতে আক্রান্ত হয়। ডক্টর ডোনাল্ড লিয়াং হলেন গিয়ে ন্যাশনাল জিউশ হেলথ সেন্টারের একজন চিকিৎসক। তিনি বলেন,
Probably a third of patients with eczema develop food allergy.
এক্সিমাতে যেসব রোগীরা আক্রান্ত হয় তাদের এক তৃতীয়াংশই কিন্তু আবার খাবার থেকে অ্যালার্জিতেও আক্রান্ত হয়ে থাকে। ডক্টর ডোনাল্ড লিয়াং কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভার শহরে অবস্থিত ন্যাশনাল জুইশ হেলথ সেন্টারের চিকিৎসক। এই হাসপাতালটিতে নানান ধরনের গবেষণা চালু রয়েছে। এই হাসপাতালের ডক্টর লিয়াং এক্সিমা এবং খাবার থেকে অ্যালার্জি নিয়ে গবেষণা করছেন। ডক্টর লিয়াং বলছেন যে এক্সিমা, অ্যালার্জি এবং অ্যাজমা এই তিনটের মধ্যে কিন্তু একটা যোগসূত্র রয়েছে। তিনি আরো বলেন,
These people have dry cracked skin which allows allergens from the environment.
এক্সিমাতে আক্রান্ত ব্যক্তিদের চামড়াগুলি শুকিয়ে এক ধরনের ফাটল ধরে এবং পরিবেশ থেকে অ্যালার্জেনগুলো চামড়ার এই ফাটল দিয়ে শরীরের মধ্যে ঢুকে পড়ে। এমন একটা সময় ছিল যখন হেদার ক্যারাজিম কল্পনাও করতে পারেননি যে উনার মেয়ে গরমকালে বাইরে দৌড়দৌড়ি করে খেলবে, কেননা লুসি বেশ খারাপ ধরনের এবং অত্যন্ত বেশি মাত্রায় এক্সিমা রোগে আক্রান্ত হয়েছিল। লুসির মা হেদার ক্যারাজিম বলেন,
She'd scratch until she bled and then you'd worry about infection.
যতক্ষণ না রক্ত পড়তে শুরু করছে ততক্ষণ আমার মেয়ে জোরে জোরে তার শরীরের এক্সিমাতে আক্রান্ত অংশগুলি চুলকোতে থাকবে এবং এরপরে রক্তক্ষরণ থেকে সংক্রমণের ভয়ে আমার মনের মধ্যে সব সময় দুশ্চিন্তা হতে থাকতো। গবেষণা থেকে দেখা গেছে যে যদি প্রাথমিক অবস্থাতেই এক্সিমাকে নিয়ন্ত্রণে আনা যায় তবে সেটাই হলো সবথেকে কার্যকরী উপায়। ন্যাশনাল জুইশ হেলথ সেন্টারের ডক্টর লি ইয়াং বলেন,
need to do is rebuild the skin barrier.
আমাদের যেটা করতে হবে সেটা হলো ত্বকের মধ্যে যাতে অ্যালার্জেন ঢুকতে না পারে তার জন্য একটা ব্যবস্থা করা। এর জন্য চিকিৎসকেরা একটি পদ্ধতি অবলম্বন করতে বলেছেন যার নাম হলো সোক অ্যান্ড সিল। এই পদ্ধতিতে শিশুটিকে প্রথমে 20 মিনিটের জন্য স্নান করাতে হবে, যেটি শিশুটির একেবারেই পছন্দ হবে না। এরপরে তার দেহের চামড়াটিকে নরম করার জন্য মলম লাগাতে হবে। ডক্টর ডোনাল্ড লিয়াং বলেন,
That will create a film of water that then if you put a sealant over it that will trap the
এই স্নান করানোর ফলে শিশুটি শরীরের উপর একটি জলের আস্তরণ তৈরি করবে এবং এরপরে আপনি যখন মলমটা লাগিয়ে দিচ্ছেন তখন সেটি জলের আস্তরণের উপরে একটা আঠার মতো স্তর তৈরি করবে। এর ফলে শরীরের উপরে জলের আস্তরণটা আর অতি সহজে ইভাপোরেট করতে অর্থাৎ উবে যেতে পারবে না। একজন মা ক্রিস্টিন ক্লাইন বলেন,
He had the cracks in the back of his legs, in his elbows.
আমার ছেলের পায়ে এবং কনুইতে অনেক ফাটল ধরেছিল এবং এগুলি প্রায় সম্পূর্ণরূপে এখন সেরে উঠছে এবং আমরা এক সপ্তাহ ধরে এই চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। গবেষকরা এমন একটি উপায় বার করার চেষ্টা করছেন যার সাহায্যে তারা বুঝতে পারবেন যে কি কারণে শরীরের চামড়াগুলি দুর্বল হয়ে ফাটল ধরছে এবং যার ফলে বাইরের অ্যালার্জেনগুলোর প্রতি চামড়ার প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাচ্ছে। এটি চিহ্নিত করতে পারলেই এই দুর্বল চামড়ার অংশগুলিকে তৎক্ষণাৎ সারিয়ে ফেলার জন্য চিকিৎসা করা হবে যাতে শিশুরা আর মারাত্মক এই এক্সিমা রোগে আক্রান্ত না হয়।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, বহু বছরের নিপীড়ন ও রাজনৈতিক সংঘাত থেকে ভেনেজুয়েলার জনগণকে বাঁচাতে যুক্তরাষ্ট্র এটি কর্মসূচি ঘোষণা করেছে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, যতদিন না প্রেসিডেন্সিয়াল এবং জাতীয় সংসদের নির্বাচন, যা সম্ভবত 6-12 মাসের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, বৃহত্তর অর্থে এই কর্মসূচি জাতীয় সংসদের নির্বাচিত উভয় পক্ষের সদস্যদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার লক্ষ্যে গ্রহণযোগ্য একটি কাউন্সিল অব স্টেট গঠনে সহায়ক হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট এসব নির্বাচনে প্রেসিডেন্ট পদে অংশ নিতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সময়ে নিকোলাস মাদুরো ও হুয়ান গাইদো উভয়কেই কাউন্সিল অব স্টেটকে একমাত্র নির্বাহী পরিচালনা ব্যবস্থা হিসেবে মেনে নিতে হবে। যদি এই বিধিব্যবস্থার শর্তাবলী, যেমন বিদেশি নিরাপত্তা বাহিনীর প্রত্যাহার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা যদি নির্বাচনকে মুক্ত ও স্বচ্ছ বলে ভাবেন, তবে যুক্তরাষ্ট্রের আরোপিত বাদবাকি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। আমাদের আশা, ভেনেজুয়েলার জনগণ অত্যন্ত সাবধানতা, মনোযোগ এবং আন্তরিকতার সঙ্গে বিধি ব্যবস্থার শর্তাবলী পর্যালোচনা করে দেখবেন। আমরা আশা করব ভেনেজুয়েলার জনগণের জন্য এই ব্যবস্থা সুযোগ সুবিধার দ্বার উন্মোচন করবে। ভেনেজুয়েলা বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি এলিয়ট অ্যাব্রাহামস বলেছেন, এই যথার্থ ফলাফল হতে পারে শান্তিপূর্ণ এক গণতান্ত্রিক হস্তান্তরণ। আমাদের নীতি হচ্ছে শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক হস্তান্তরণের। সঠিক অর্থে বলা যায়, ভেনেজুয়েলার জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্য অর্জনে আমরা আমাদের অর্থনৈতিক, আর্থিক, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ অব্যাহত রাখব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন, আসুন তার কাছে বিস্তারিত শুনি।
সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ নারী কণ্ঠের এই পর্বটি উৎসর্গ করেছি নীরবে নিভৃতে মানুষ তৈরির এক কারিগরকে, যিনি মনে করতেন প্রতিটি শিশু এক একটি নক্ষত্র। বলছি বাংলাদেশের ইংরেজি স্কুল সানমিমসের প্রাণশক্তি নীলুফার মানজুরের কথা, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওপারের জগতে চলে গিয়েছেন। কখনো ভেবেছে একটি অচেনা অদৃশ্য শত্রু কেড়ে নিতে পারে অনেকগুলো প্রাণ? সামান্যতম অসাবধানতা পরিবারগুলোতে ডেকে আনছে প্রলয়ঙ্কারী ঝড়। প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবার পরেও খুব কাছের, খুব প্রিয়, ভালোবাসার, শ্রদ্ধার মানুষগুলোকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। তেমনই একজন ভালোবাসার, শ্রদ্ধার ব্যক্তিত্ব ছিলেন নীলুফার মানজুর। তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন মানুষ বানানোর কারিগরি কাজে। তার সংস্পর্শে আসা প্রতিটি মানুষ বর্তমানে স্ব ক্ষেত্রে এক একজন উজ্জ্বল নক্ষত্র। 1974 সালে গড়েছিলেন ইংরেজি মাধ্যম স্কুল সানবিমস। সানবিমসকে ভালোবাসার জায়গা হিসেবে শিক্ষার্থীদের কাছে পরিচয় করিয়েছিলেন। কখনো কোনো নেতিবাচক বাক্য তাকে ব্যবহার করতে দেখা যায়নি। নিজের সন্তানদের মতোই আদর স্নেহ করতেন প্রতিটি শিক্ষার্থীকে। 46 বছরে কত হাজার শিক্ষার্থী সানবিমসের গণ্ডি পার হয়েছে, কিন্তু তার স্মৃতিশক্তি এতই প্রখর ছিল যে সবার নাম তার মনে থাকত। কোনো সামাজিক অনুষ্ঠানে তার সামনে গিয়ে দাঁড়ালে একটু মিষ্টি হেসে জড়িয়ে ধরে আদর করতেন। নাদিয়া আফরিন সানবিম স্কুলের প্রাক্তন ছাত্রী, তিনি বলছিলেন মিসেস মঞ্জুর সম্পর্কে।
1980 দশকের শুরুর দিকে আমি প্রথম সানবিমসে ভর্তি হই। তখন সেটা ছিল ছোট্ট একটা স্কুল, ধানমন্ডির 27 নম্বর রোডে, ক্লাস 5 পর্যন্ত। আমার মনে আছে প্লে গ্রুপের ভর্তি পরীক্ষার সময় তখন খেলার ছলে, গল্প করার ছলে মিসেস মঞ্জুর তখন প্রতিটি বাচ্চাকে আলাদা করে জানার চেষ্টা করেছিলেন। আর আমার ছোটবেলা একটা জিনিস প্রায়ই হতো, আমার নোজ ব্লিড হতো। তখন নাক থেকে রক্ত পড়লে আমাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যাওয়া হতো। আমি তখন দেখতাম যে উনি শত ব্যস্ততার মধ্যেও আমাকে মাথায় হাত বুলিয়ে দিতেন, জিজ্ঞেস করতেন কেমন আছি। তারপর প্রায় উনি নিজেই ক্লাসে পৌঁছে দিয়ে আসতেন। আর দীর্ঘ 30 বছর হয়েছে আমি সানবিমস ছেড়ে এসেছি, কিন্তু এখনো সানবিমসের প্রচুর স্টাফ, প্রচুর শিক্ষক এখনো আছেন। এটা আমি বলবো মিসেস মঞ্জুরের একটা বড় কৃতিত্ব, কারণ উনি আসলে এরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন যে স্কুলটা সবার জন্য ছিল একটা বড় ভালোবাসার জায়গা। সবাই নিজের পরিবারের মতোই মনে করত স্কুলটাকে। তো আসলে মিসেস মঞ্জুরের মতো একটা মানুষের মৃত্যু হয় না, কারণ ওনার ছাত্ররা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এবং আমি বিশ্বাস করি উনি ওনার ছাত্রদের মধ্যেই বহুকাল বেঁচে থাকবেন।
মিসেস মঞ্জুরের কাছ থেকে অনেক কিছু শিখেছি আমরা শিক্ষার্থীরা শুধু নই, যারা আমাদের শিক্ষক ছিলেন তারাও। সহকর্মীদের ভাষায় মিসেস মঞ্জুর ছিলেন অত্যন্ত বিনয়ী, যিনি পরিবারের সদস্যদের মতোই প্রতিষ্ঠানের প্রতিটি মানুষকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তার সঙ্গে অনেক বছর ধরে কাজ করেছেন নাদিয়া মোনায়েম। তিনি বলেন,
আমি 27 বছরের উপরে সানবিমসে আছি, মিসেস মঞ্জুরের সাথে কাজ করেছি। আগে শুরু করার আগে আমি ওনার রুহুর মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে বেহেশ নাসিব করুন। আমাকে আপনারা বলেছেন ওনার সম্পর্কে কিছু বলতে, ওনার সম্পর্কে বলে শেষ তো করা যাবে না। ওনার উনি যে কি ছিলেন, এটা যারা ওনার সাথে কাজ করেছেন, যারা ওনার সাথে খুব ক্লোজলি ওনাকে দেখেছেন, তারাই জানবেন। আর এখন আপনারা হয়তো ওনার কথা শুনে শুনে বুঝতে পারবেন কিছুটা, কিন্তু আমি বলেও আপনাদের বোঝাতে পারবো না উনি কি ছিলেন। ওনার গুণ শেষ নেই, ওনার গুণের, ওনার হিউমিলিটি, ওনার ডিগনিটি, ওনার যে প্রাণ ভরা ভালোবাসা সবার জন্য, ওনার স্কুলের বাচ্চাদের জন্য, আমাদের, আমরা ওনার টিচার, আমাদের জন্য, ওনার, আমি বলবো, আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে ওনার সবচেয়ে বড় গুণটা কি, ওনার সবচেয়ে বড় গুণ একটা না, অনেক, কিন্তু তার মধ্যে হচ্ছে ওনার হিউমিলিটি আর ওনার কম্প্যাশন। উনি প্রত্যেকটা বাচ্চার জন্য ওনার নিজের বাচ্চার মতো ফিল করতেন। কোনো বাচ্চা ভালো করছে না, কিন্তু কোনো দিন উনি গিভ আপ করতে দেবেন না বাচ্চাকে নিয়ে। কেন ভালো করছে না, দেখো তোমরা দেখো কেন ভালো করছে না, বাচ্চার সাথে কথা বলো। উনি নিজে ডেকে কথা বলতেন, নিজে ডেকে কথা বলতেন। উনি প্রত্যেকটা বাচ্চাকে, যারা বহু বহু বছর আগে পাশ করে চলে গেছে, তারা এখন চাকরি করছে, তাদের নিজেদের বাচ্চা কাচ্চা তারাও আমাদের স্কুলে পড়ছে, প্রত্যেকের নাম তার মনে ছিল, প্রত্যেককে উনি চিনতেন। এই গুণটা কয়জনের মধ্যে আছে আমি জানি না। আমাদেরকে হঠাৎ করে কোনো বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করলে হয়তো ওই মুহূর্তে মনে আসছে না, কিন্তু উনি জানেন তার ব্যাপারে, তার যে কেমন করছে, তার ফ্যামিলির ব্যাপারে সব ওনার জানা। এরকম মানুষ তো আমরা আর কোনোদিনও পাবো না। এটা আমাদের জন্য একটা বিরাট বিরাট লস, খালি আমাদের জন্য না, পুরা দেশের জন্য লস। উনি যেটা আমরা নিজের কাছ থেকে দেখেছি, যে ওনার, আমরা ওনার জন্য, আমরা ওনার টিচার ছিলাম, কিন্তু উনি আমাদেরকে কোনোদিন সেটা ফিল করতে দেননি যে উনি আমাদের বস, আমরা ওনার জন্য চাকরি করি। ওনার সব সময় বলতেন তোমরা আমার কলিগ। উনি আমাদের কোথাও গেলে পরিচয় করে দিতেন, আমার কলিগ। এত ওনার বড় একটা মন ছিল। আমরা চেষ্টা করব যে ওনার মতো চলতে, ওনার মতো ওনার স্কুলটাকে চেষ্টা করব ধরে রাখতে। আপনারা দোয়া করবেন যেন আমরা পারি। ওনার মতো তো পারবো না, কিন্তু যতটুক সম্ভব চেষ্টা করব। আমাদের খুবই খুবই সৌভাগ্য ছিল যে আমরা ওনার সাথে এত বছর কাজ করতে পেরেছি, ওনাকে এত কাছের থেকে পেয়েছি। উনি, আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ উনি আমার সাথে ক্লোজ ছিলেন, আমি বলবো জি, উনি আমার সাথে ভীষণ ক্লোজ ছিলেন। কিন্তু আপনি আরেকজনকে জিজ্ঞেস করেন, উনি একই কথা বলবে যে উনি আমার জন্য সাথে খুব ক্লোজ ছিলেন। এইটাই ছিল তার গুণ, যে তার সবাইকে আপন করে নেওয়া। আর আমার নিজের পার্সোনাল একটা নোটে যদি আমি বলতে পারি, যে আমি আমার হাজবেন্ডকে হারিয়েছি 2016। আমার তখন, যেটা বুঝতেই পারেন, আমার তখন মনে হয়েছে যে আমার দুনিয়াটা শেষ, আমি তার কিছুই করতে পারবো না। কিন্তু উনি প্রথম দিন থেকে, উনি শুধু না, ওনার পুরো পরিবার, ওনার হাজবেন্ড, ওনার দুই ছেলে মেয়ে আমাকে একদম বাচ্চার মতন করে ঘিরে রেখেছেন। আমার হাত ধরেছিলেন যতদিন আমি রেডি না হয়েছি। আমি যখন রেডি হয়েছি, তুমি উনি আমার হাত ধরে ওনার নিজের গাড়িতে করে আমাকে স্কুলে নিয়ে গেছেন, ওনার পাশে বসিয়েছেন যেন আমি একা না ফিল করি, আমার মন খারাপ না হয়। সেই দিন থেকে উনি এই আজ পর্যন্ত আমাকে ওভাবেই ধরে রেখেছিলেন। আর এই জিনিসটা উনি সবার জন্যই করেছেন, শুধু আমার জন্য না। আমি ওই জন্যই, আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না। শুধু আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার নাতি নাতি রেখে গেছেন, ওনার হাজবেন্ডকে রেখে গেছেন, ওনাদের জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য অ্যাজ টিচার্স, ওনার, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ওনার যতটুকুই পারি, অল্প ওনার যতটুকু গুণ আমরা শিখতে পেরেছি, সব পারিনি, ওটা যেন আমরা চালিয়ে যেতে পারি সেভাবে আমাদের স্কুলটা, সানবিমস। এটাই আপনার, আমাদের, আমার, আপনাদের কাছে আমাদের কামনা, আপনাদের কাছে আমরা দোয়া চাই।
দর্শক শ্রোতা, আসুন আমরা আরও সতর্ক হই, সচেতন হই, যেন এভাবে আর কাউকে হারাতে না হয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নারী কণ্ঠ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.